বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 15 সেপ্টেম্বর, 31 ভাদ্র এবং ফার্সি 24 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে ইউরোপের ব্যর্থতা সম্পর্কে জোসেফ বোরেলের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজ থেকে পাওয়া ঋণ পরিশোধে বিজিএমই এর বাড়তি সময় চাওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধ করার আহ্বান জানালেন আবদুল্লাহিয়ান। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট রাইসের ফোন আলাপ। বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে রিমান্ড দেয় হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক, হাইকোর্ট বেঞ্চে লিখিত ব্যাখ্যা উপস্থাপন। ভারতের কৃষক আন্দোলনের নেতা টিকায়েতের সমালোচনা করল মিম, মুজাফফরনগরে মুসলিম বিরোধী দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং কাবুলে অবতরণ করল ইরানের ত্রাণবাহী বিমান, তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর প্রথম ত্রাণ পাঠাল ইরান। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধ করতেই হবে। তিনি গতরাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে ফোনালাপে একথা বলেছেন। আবদুল্লাহিয়ান এ সময় বলেন ব্রিটেনকে অবশ্যই বহু পুরনো অর্থ ঋণ পরিশোধ করতে হবে। এ সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের পাওনা পরিশোধ করার উপর জোর দেন, তবে কবে এই অর্থ ফেরত দেয়া হবে তা বলেননি তিনি। ইরান 1974 ও 1976 সালে ব্রিটেনের কাছ থেকে 250টি সাঁজোয়া যান ও 1,500 চিপটেন ট্যাঙ্ক কেনার জন্য লন্ডনকে 40 কোটি পাউন্ড পরিশোধ করে, কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই সমরাস্ত্র বিক্রির প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক আদালত 2008 সালে এ ঘটনায় ব্রিটিশ সরকারকে ভর্ৎসনা করে ইরানের অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। ইরান এবং রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে টেলিফোন আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ
ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার শেষ বেলায় দুই নেতা টেলিফোনে কথা বলেন, যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের বিষয় নিয়েও আলোচনা করেন দুই প্রেসিডেন্ট। ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা মস্কোর সঙ্গে সহযোগিতা এবং সর্বক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে চাই। তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে জোর দিয়ে বলেন, তেহরান ও মস্কো যৌথভাবে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারে। এই সহযোগিতা প্রাণঘাতী ভাইরাসটি বিশ্ব থেকে নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন। বিস্ময়কর সব প্রযুক্তি ব্যবহার করে ইরানের শত্রুদেরকে দিন দিন নিষ্ক্রিয় দিতে হবে। ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাটিতে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ, ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে একথা বলেন। বৈঠকে সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল আশতিয়ানিকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয় জেনারেল রশিদ সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশা করেন, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ইরানের সামরিক বাহিনীর সামগ্রিক উন্নয়ন ঘটবে। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ব্যবস্থাপনা এবং সমস্ত চেইন অব কমান্ডের সঙ্গে নতুন প্রতিরক্ষামন্ত্রীর বিশেষ যোগাযোগ রয়েছে, যা সামরিক বাহিনীর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড দেওয়ার ঘটনায় হাইকোর্টে ক্ষমা চেয়েছেন অধস্তন আদালতের দুই বিচারক। এ বিষয়ে আজ হাইকোর্ট বেঞ্চে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করা হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে দেবার ঘটনায় হাইকোর্টে ক্ষমা চেয়েছেন অধস্তন আদালতের দুই বিচারক। এরা হলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এবং আতিকুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণিকে তিন দফায় 7 দিন রিমান্ডে নেওয়ায় রুল চেয়ে গত রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে একটি আবেদন করেন আইন ও সালিশ কেন্দ্রের অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। এ প্রেক্ষিতে পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে পরিমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলারও সকল নথি এবং মামলার ডকুমেন্ট তলব করা হয়। এ বিষয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ কে এম জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করা হয়। রিমান্ডের ব্যাখ্যায় ওই দুই বিচারক লিখেছেন, এটি অনিচ্ছাকৃত ভুল, তবে দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে 29 সেপ্টেম্বর। গত 4 আগস্ট তাকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। তিন দফা রিমান্ড এবং 19 দিন কারাভোগের পর গত 1 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরিমণি। ইতিমধ্যে পরিমণি তার জব্দ করা গাড়ি সহ অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেছে। পরিমণির জব্দ করা গাড়ির মালিকানা যাচাই করতে বিআরটিএ কে নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে আদালত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী 10 অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ড সুজন চক্রবর্তী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মূর্খ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যোগীর তীব্র সমালোচনা করেন। যোগী আদিত্যনাথ সম্প্রতি এক সভায় গরু মহিষ ও ষাঁড়ের সঙ্গে নারীদের তুলনা করেছিলেন। সুজন চক্রবর্তী বলেন, কতটা মূর্খ একজন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হতে পারে আমার জানা নেই। তিনি গরু ষাঁড়ের সঙ্গে নারীদের তুলনা করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে দাবি করেছেন তার রাজ্যে নারীরা সুরক্ষিত, এভাবে নারীদের অপমান করার অধিকার তার নেই। সিপিএম নেতা বলেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষের বিপদ থাকবে। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের পক্ষ থেকে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের তীব্র সমালোচনা করা হয়েছে। রাকেশকে উদ্দেশ্য করে মিমের মুখপাত্র সৈয়দ ওয়াসিম ওয়াকার বলেছেন, আজ আপনি আল্লাহু একবার ধ্বনি তুলেছেন, কিন্তু মুজাফফরনগরের মুসলিম বিরোধী দাঙ্গার সময় আপনাকে খুঁজে পাওয়া যায়নি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের পক্ষ থেকে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের সমালোচনা করে বলা হয়েছে, মুজাফফরনগর দাঙ্গার সময়ে রাকেশ টিকায়েত কোথায় লুকিয়েছিলেন? আজ বুধবার মিমের মুখপাত্র সৈয়দ অসীম আকার ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতের উদ্দেশ্যেও এই প্রশ্ন করেছেন। মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে কৃষক নেতা রাকেশ টিকায়েত বিজেপির চাচা যান এবং মিমকে বিজেপির বি টিম বলে মন্তব্য করায় দলটি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মিমের মুখপাত্র সৈয়দ অসীম আকার আজ বলেন, রাকেশ টিকায়েত কতটা ধর্মনিরপেক্ষ এটা তিনি এবং তার লোকজন খুব ভালো করে জানেন। সৈয়দ অসীম আকার রাকেশ টিকায়েতের উদ্দেশ্যে বলেন, আজ আপনি মঞ্চে উঠে জাটদের পক্ষ থেকে আল্লাহ আকবর স্লোগান তুলছেন, কিন্তু যখন মুজাফফরনগর দাঙ্গা হয়েছিল যাতে মুসলিমদের গণহত্যা হয়েছিল, সেই সময় আপনি কোথায় লুকিয়ে বসেছিলেন? সেই সময় আপনার লোকেরা হর হর এবং জয়শ্রী স্লোগান তুলে মুসলিমদের গণহত্যা করেছিল, তখন আপনি কোনো বিবৃতি দেননি, কোনো শান্তির আবেদন করেননি, কিন্তু আজ আপনি আমাদের বিজেপির বি এবং সি টিম বলে বাগাড়ম্বর করছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইরানের একটি বিমান মানবিক ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক ত্রাণ পাঠাল। ত্রাণবাহী এই বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে। চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনসের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির জোটের সামনে বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করবে। বোরেল বলেন, তালেবানের সঙ্গে যোগাযোগের মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়, বরং এর অর্থ হল কথা বলা, আলোচনা করা এবং সম্ভব হলে সমঝোতায় পৌঁছানো। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় কাউন্সিল একমত হয়েছে যে তালেবান সরকারের আচরণের উপর এই আলোচনার ধরন ও মাত্রা নির্ভর করবে। বোরেল আরও বলেন, যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয় তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হবে। আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেওয়ার বিষয়েও এখনও সিদ্ধান্ত নেয়নি মস্কো। তিনি আরও বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতিগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের পর পরিকল্পনা গ্রহণ করা হবে। এর আগে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আফগানিস্তান থেকে রাশিয়ায় মাদক চোরাচালান বৃদ্ধি ও সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তালেবানের সঙ্গে এখনই আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বেরও সমাপ্তি হয়। তবে চূড়ান্তভাবে তালেবানের আচরণ কেমন হবে তা এখনও অনেকের কাছেই স্পষ্ট নয়। আফগানিস্তানের তালেবানের একজন শীর্ষ নেতা বলেছেন, দেশটিতে নারীকে পুরুষের পাশে একসঙ্গে কাজ করতে দেওয়া হবে না। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ধরনের বক্তব্য দেয়া না হলেও তালেবান নেতৃত্বের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ওয়াহিদুল্লাহ হাশেমি একথা ঘোষণা করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে। হাশেমি বার্তা সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আফগান নারীদেরকে স্বাধীনভাবে যে কোনো কর্মস্থলে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও আফগানিস্তানে পরিপূর্ণভাবে ইসলামী শরীয়ত ও আইন বাস্তবায়ন করা হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন, আফগানিস্তানের ঘটনাগুলিতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফরাসি দৈনিক লা মন্ডকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, আফগানিস্তানের ঘটনাবলীতে ইউরোপের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ইউরোপীয়রা যেখানেই থাকুক না কেন, বিশেষ করে আফগানিস্তানের ব্যাপারে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইউরোপকে নতুন করে ভাবতে হবে। একই সঙ্গে তিনি বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ নিরসন ও যৌথ নীতি নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। পর্যবেক্ষকরা বলছেন, জোসেফ বোরেলের এই স্বীকারোক্তি থেকে বোঝা যায় এমনকি ইউরোপ ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিভিন্ন ইস্যুতে দূরত্ব সৃষ্টি হলেও ওয়াশিংটনের ওপর থেকে তারা নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি। আফগানিস্তানের ব্যাপারে ইউরোপ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিলেও আফগানিস্তান থেকে ন্যাটো সেনা সরিয়ে আনার ব্যাপারে তিনি ইউরোপের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করেননি। ইউরোপীয় কর্মকর্তারা চান আফগানিস্তানে পাশ্চাত্যের সেনারা আরও কিছুকাল থাকুক যাতে সেখানে স্থিতিশীলতা বজায় থাকে। আফগানিস্তানের ঘটনাগুলিতে পরাজিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ব্যাপারে রুশ রাজনীতিবিদ অ্যালেক্সি পুষ্কভ বলেছেন, আফগানিস্তানে মার্কিন পরাজয় ও ব্যর্থতার মূল্য ইউরোপকে দিতে হবে। যে বিপুল সংখ্যক আফগান নাগরিক দেশ ছাড়তে চায় তাদের একটা বড় অংশ ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় নিতে চায়। যুক্তরাষ্ট্র এক এক সময়ে দীর্ঘমেয়াদে যুদ্ধে লিপ্ত হচ্ছে আর শরণার্থীর ঢল মোকাবেলা করতে হচ্ছে ইউরোপকে। আফগানিস্তানের ব্যাপারে ইউরোপের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় আফগানিস্তানের মতো বিভিন্ন সংকটে দ্রুত হস্তক্ষেপ করাকে তারা যে শুধু জরুরি মনে করে তাই নয়, একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে এখন থেকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার ব্যাপারেও তারা অধিক সতর্ক থাকবে। ইউরোপে ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ ব্যাপারে বলেছেন, আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিনিরা চলে যাওয়ার পর ইউরোপের যৌথ প্রতিরক্ষা নীতি বা কৌশল আরও জোরদার হবে এবং ইউরোপ শক্তিশালী হলে ন্যাটো ও যুক্তরাষ্ট্রেরই লাভ। এ কারণে ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন, আফগানিস্তান থেকে পাশ্চাত্যের সেনারা পিছু হটার পর মার্কিন সেনাদের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে বিভিন্ন ধরনের সংকট মোকাবেলায় এখন ইউরোপকেই 20,000 সেনা সদস্যের দ্রুতগামী বাহিনী গঠন করতে হবে। আগামী নভেম্বরে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের এ নীতির তীব্র বিরোধিতা করেছেন ন্যাটো মহাসচিব স্টোলেনবার্গ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনাকালে আর্থিক সংকট মেটাতে সরকার গার্মেন্টসগুলোকে যে প্রণোদনা ঋণ দিয়েছিল তা পরিশোধে বাড়তি সময় চেয়েছে বিজিএমইএ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
করোনাকালীন আর্থিক সংকট মোকাবেলায় সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজ থেকে পাওয়া ঋণ পরিশোধের বাড়তি সময় চেয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ 18 কিস্তির পরিবর্তে এখন তারা 36 কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ চেয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে এক বৈঠকে এই অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, করোনার শুরুতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। দ্বিতীয় দফায় আরও বাড়িয়ে ঋণের পরিমাণ 10,000 কোটি টাকা করা হয়। 1,800 পোশাক কারখানা এই প্যাকেজ থেকে ঋণ পেয়েছে। প্রণোদনার ঋণ পরিশোধের কিস্তি বাড়ানোর ব্যাপারে বিজেএমইর দাবি প্রসঙ্গে বাম রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেছেন,
করোনা দুর্যোগ সামাল দেবার জন্য সরকার থেকে যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে সেটা অভিজ্ঞতা বলছে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টও যেটা বেরিয়ে এসছে, যে লক্ষ্যে এটা দেওয়া হয়েছে শ্রমিকদের বেতন এবং তাদের করোনা দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো, অধিকাংশ ক্ষেত্রে এটা তেমন কোনো কাজে লাগে, যে কারণের জন্য আজকে করোনার এই উত্তরণের ক্ষেত্রে বড় ধরনের সংকট আজকে তারপরে তৈরি হয়েছে।
ওদিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা, ঋণদান এবং ঋণ নিয়ে খেলাফি হয়ে যাওয়া এসব দুর্বৃত্তায়ন বন্ধের দাবিতে সাইফুল হক আরো বলেছেন,
ব্যাংকের লোনের সাথে একটা রাজনৈতিক প্রভাব বলয় বিস্তার করে ব্যাংকের লোনের পুরো চক্রটাকে একটা বিশেষ গোষ্ঠী তারা এখন দখল করে নিয়েছে, ফলে এটা এক ধরনের রাষ্ট্রীয় সম্পদের একটা এক ধরনের হরিলুটের যে ব্যবস্থা সে ব্যবস্থা এখন চলছে।
উল্লেখ্য, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক গতকালই জানিয়ে দিয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এখন থেকে কোনো ঋণ আর 3 বারের বেশি পুনঃতফসিল করতে পারবে না, আর তৃতীয় দফায় পুনঃতফসিলের পরও কোনো গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি স্বভাবজাত বা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে বিবেচিত হবেন। এছাড়া পুনঃতফসিল করা ঋণের শুধুমাত্র যেটুকু আদায় হবে তার বিপরীতে সুদ আয় খাতে নেওয়া যাবে। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানের জন্য ঋণ পুনঃতফসিলের এমন একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র নিম্নমান, সন্দেহজনক ও ক্ষতিজনক এই 3 শ্রেণীতে ভাগ করে ঋণ পুনঃতফসিল করতে পারবে। আর ঋণ নিয়মিত করার ক্ষেত্রে প্রতি পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত হারে ডাউন পেমেন্ট দিতে হবে। আর পুনঃতফসিলের আগে আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কমিটি লিখিত প্রতিবেদনের মাধ্যমে এই ঋণের যৌক্তিকতা ও প্রভাব তুলে ধরবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা,
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান
এবং আমি গাজী আব্দুর রশিদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে করোনা ভাইরাস জনিত COVID-19 রোগে আক্রান্ত রোগীর 80% বেশি কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কারো কারো কোভিডের উপসর্গ ও জটিলতা দীর্ঘদিন থেকে যায়, অনেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ভুগতে পারেন। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লং কোভিড সিন্ড্রোম বলা হচ্ছে।
গবেষকরা বলেছেন যে আক্রান্ত রোগীর শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে করোনা ভাইরাস তার ধ্বংসলীলা চালায় না। ভাইরাসটি ফুসফুস সহ রোগীর হার্ট, কিডনি, লিভার, রক্ত সংবহন তন্ত্র এবং স্নায়ুতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করে, তাই সুস্থ হওয়ার পরও এসব ভোগান্তির অবসান হয় না। সুতরাং করোনা থেকে মুক্ত হওয়ার পরও চাই বাড়তি সতর্কতা এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা।
শ্রোতা বন্ধুরা, করোনা পরবর্তী সমস্যা বা জটিলতা সমূহ এবং সেগুলো দূর করতে করণীয় সম্পর্কে আমরা কথা বলেছি ঢাকার মহাখালীর DNCC ডেডিকেটেড COVID-19 হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রকিবের সঙ্গে। আজ শুনুন 2 পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্ব।
ডাক্তার কবিরুল হাসান বিন রকিব, আপনাকে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, একজন কোভিড আক্রান্ত ব্যক্তি কোভিড থেকে সেরে ওঠার কতদিন পর পোস্ট কোভিডের লক্ষণগুলো প্রকাশ পায় এবং সেগুলো কি কি হতে পারে?
ধন্যবাদ। মূলত একজন কোভিড আক্রান্ত ব্যক্তি কোভিড নেগেটিভ হওয়ার পর ঠিক কতদিন পর পোস্ট কোভিড এর লক্ষণ সমূহ প্রকাশ পায় তা সঠিকভাবে বলা মুশকিল, কারণ কোভিড 19 একটি নোভেল ভাইরাস এবং এটি নিয়ে আমাদের অভিজ্ঞতাও সীমিত। তবে লক্ষণ সমূহ প্রকাশ পেতে লাগতে পারে মোটামুটি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এবং রোগীগণ ভুগতে পারেন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি, যাকে বলা হয়ে থাকে লং কোভিড সিন্ড্রোম। যে সকল লক্ষণগুলো লং কোভিড সিন্ড্রোম হিসেবে পরিগণিত হয়ে থাকে তার মধ্যে আছে শারীরিক দুর্বলতা, শ্বাসের সমস্যা, কাশি, অস্থি বা অস্থিসন্ধিতে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, বুক ধরফর করা, অরুচি, স্মৃতিভ্রম, মনোযোগ ধরে রাখতে না পারা, ঘুমের সমস্যা, পেটের বিভিন্ন সমস্যা, চুল পড়ে যাওয়া, শরীরে ফুসকুড়ি বা অ্যালার্জির মতো দানা, কতিপয় ক্ষেত্রে কিডনির সমস্যা বেড়ে যাওয়া, ডায়াবেটিসের অনিয়ন্ত্রিত ওঠানামা ইত্যাদি।
আচ্ছা, এ সময় অধিকাংশ আক্রান্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে, যেমন খিটখিটে ভাব, রুক্ষ আচার আচরণ, কাজে মনোযোগের অভাব, অধৈর্য কার্যকলাপ, অহেতুক উত্তেজনা, স্মৃতিভ্রম ইত্যাদি লক্ষ্য করা যায়। এ সমস্যাগুলো দূর করতে করণীয় কি?
পোস্ট কোভিড এর অন্যতম লক্ষণ হল মানসিক স্বাস্থ্যের দ্রুত অবনতি। প্রায় 20% রোগীদের মাঝে করোনা পরবর্তী সময়ে দেখা দেয় মানসিক ব্যাধির নানাবিধ লক্ষণাবেক্ষণ। অনেকের কিছুই ভালো লাগে না, হঠাৎ করে মনে হয় শ্বাস বা দম বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া বিষণ্ণতা, মানসিক অস্থিরতা, অতিরিক্ত দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ, উত্তেজনা ইত্যাদি মানসিক লক্ষণগুলো দেখা দেয়। অনেকে চিকিৎসাকালীন সময়ে ভীতিকর স্মৃতির আতঙ্ক বা মানসিক চাপ থেকে একদমই বেরোতে পারেন না, যাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানসিক স্বাস্থ্যের অবনতি রোধে অনেক প্রফেশনাল কাজ করতে পারেন, যেমন গৃহচিকিৎসক, সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট। চিকিৎসা পদ্ধতি নির্ভর করবে লক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির তীব্রতার উপর। চিকিৎসক কখনো মানসিক অবলম্বন হিসেবে কাজ করার মাধ্যমে পরিবেশ পরিবর্তন করার জন্য প্রয়োজনে কোথাও বেরিয়ে এসে, কখনো বা মানসিক ব্যাধির ঔষধ প্রয়োগ করার মাধ্যমে করা যায়, এমনকি কখনো কখনো এর সবকিছুরই প্রয়োগ প্রয়োজন হতে পারে।
কোভিড পরবর্তী সময়ে স্মৃতিশক্তি লোপ পেলে সেটাকে পুনরায় রিকভার করা সম্ভব? যদি সম্ভব হয় কিভাবে সেটা?
করোনা পরবর্তী সময়ে স্মৃতিশক্তি লোপ পেলে সেটা পুনরায় রিকভারি করা সম্ভব। স্মৃতিশক্তির লোপ ফিরে পেতে অন্তত মাস তিনেক একজন মনোরোগ বিশেষজ্ঞ অথবা একজন ইন্টার্নিস্টের তত্ত্বাবধানে থাকলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এছাড়া কিছু টিপস অনুসরণ করলে পাওয়া যেতে পারে দ্রুত ফলাফল, যেমন অবসর যাপন করতে বেরিয়ে আসা, ব্যায়াম ও হাঁটাচলা করা, শখের কাজ করা যেমন বাগান করা, ছবি আঁকা, মেডিটেশন তথা ইবাদতের মগ্নতা, সুরের মাঝে ডুবে যাওয়া, কমপক্ষে 5-10 ঘন্টা ঘুমানো।
ডাক্তার রকিব, করোনা আক্রান্ত অধিকাংশ বয়স্ক ব্যক্তিদের লাং ইনফেকশন বা কাশির সমস্যাটা দীর্ঘ সময়ের ভোগান্তিতে পরিণত হয়, এ জটিলতা নিরসনে কতটা দ্রুত এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়?
অধিকাংশ বয়স্ক ব্যক্তিদের লাং ইনফেকশন বা কাশির সমস্যা দীর্ঘ সময়ের ভোগান্তিতে পরিণত হয়, এ জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। করোনা সেরে যাওয়ার পরও কাশি, শ্বাসকষ্ট, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুকে ব্যথা ইত্যাদি সমস্যা অনেকদিন রয়ে গেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যথাযথ চিকিৎসা নেওয়া কর্তব্য। এজন্য অনেক সময় চিকিৎসকগণ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, যেমন ধূমপান অবশ্যই বর্জন করতে হবে, ধুলাবালি, ডাস্ট ইত্যাদি পরিহার করতে হবে, নিয়মিত ফুসফুসের ব্যায়াম করতে হবে, এজন্য খেতে হবে পুষ্টিকর খাবার, সঠিক নিয়মে ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন মাস্ক। তাছাড়াও আগে করোনার ভ্যাকসিন নেওয়া না থাকলে করোনা সেরে যাওয়ার মাসখানেক পর ভ্যাকসিন নিতে হবে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিনও নেওয়া প্রয়োজন হতে পারে। প্রয়োজনে চিকিৎসকগণের পরামর্শে অ্যান্টিফাইব্রোটিক ঔষধও খেতে হতে পারে।
করোনা পরবর্তী সময়ে রোগীদের নানা রকম পেটের সমস্যা দেখা দেয়, তো আক্রান্ত ব্যক্তির পরিপাকতন্ত্রের নানা জটিলতা থেকে উত্তরণের পথ কি হতে পারে বলে আপনি মনে করেন?
পোস্ট কোভিড সময়ে একজন করোনা আক্রান্ত ব্যক্তি পরিপাকতন্ত্রের নানা জটিলতায় ভুগতে পারেন, যার মধ্যে আছে অ্যাসিডিটি বা গ্যাস হওয়া, পাতলা পায়খানা বা ঘন ঘন পায়খানা হওয়া, বদহজম, অরুচি ইত্যাদি, এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাইলে রোগীকে খাবার দাবারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। খেতে হবে পরিমিত টাটকা শাকসবজি এবং ফলমূল, প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার খেতে হবে। নিজ থেকেই খেয়াল করতে হবে কোনো বিশেষ খাবারে সমস্যা হচ্ছে কিনা, যেমন দুধ বা দুধ জাতীয় খাবারে সমস্যা হলে তা পরিহার করতে হবে। অধিক ঝাল ভাজা পোড়া খাবারের সময় পরিপাকতন্ত্রের অসহনীয়তা বাড়াতে পারে, তাই এসব খাবারের সময় পরিত্যাজ্য। খাবার অল্প অল্প করে বারে বারে খেলে ভালো হয়, পেট ভর্তি করে খাবার খাওয়া উচিত নয়। অনেক সময় পেটের পীড়াকে বেশি গুরুত্ব দিলে অধিক মাত্রায় উদ্বেগ উৎকণ্ঠার দরুণতা পেটের পীড়াকে বাড়িয়ে দেয়, তাই পেটের পীড়া নিয়ে বেশি না ভেবে অন্য কোনো কাজে মনোনিবেশ করলে ভালো হয়। প্রয়োজনে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিলে দ্রুত ফলাফল পাওয়া যায়।
ডাক্তার কবিরুল হাসান কোভিড পরবর্তী কয়েকটি জটিলতা দূর করার উপায় সম্পর্কে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ও দিক নির্দেশনা দিলেন। আগামী আসরে আমরা আরও কিছু জটিলতা দূর করার উপায় নিয়ে আপনার মূল্যবান পরামর্শ শুনব। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, করোনা পরবর্তী জটিলতাগুলোর অধিকাংশই সাময়িক, তাই অযথা ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সতর্ক থাকতে হবে, কারো মধ্যে এই ধরনের জটিলতা দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কোভিড পরবর্তী জটিলতা থেকে মুক্ত থাকতে চিকিৎসকের পরামর্শ নিন। এ আহ্বান রেখে শেষ করছি আজকের স্বাস্থ্য কথার আসর।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 15 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। শিক্ষায় বড় পরিবর্তন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, দৈনিক প্রথম আলো। ফেসবুক ইউটিউব মনিটরিং করতে মাঠ পুলিশকে আইজিপির নির্দেশ, দৈনিক কালের কণ্ঠ। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, দৈনিক মানবজমিন। পরিমণিকে দফায় দফায় রিমান্ড, নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক, দৈনিক যুগান্তর। ঘানি বারাদার নিহত হওয়ার কথা অস্বীকার, সহায়তা দিলেও তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না কেউ, দৈনিক ইত্তেফাক। গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠালো ইসরায়েল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রিয়ঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের, বিজেপি প্রার্থীকে চিঠি কমিশনের, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং মুসলিম মহিলার সঙ্গে বাইকে সওয়ার, তারপরই ঘটল বিপত্তি, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, শিক্ষার্থী মূল্যায়নে বড় পরিবর্তন এনে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে সেটাকে ভালো ও ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু তারা এও বলছেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় সারা দেশে এই শিক্ষাক্রম কতটা বাস্তবায়ন করা যাবে সেটা বড় চ্যালেঞ্জ। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষাকে যুগোপযোগী করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকায় থাকবেন শিক্ষকরা। অথচ এখন পর্যন্ত দেশে শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা অনেক কম, আবার শিক্ষকদের একটি বড় অংশের দক্ষতারও ঘাটতি রয়েছে। তাই যোগ্য শিক্ষকের সংখ্যা যেমন বাড়াতে হবে, তেমনি দক্ষতা বৃদ্ধির উপরও জোর দিতে হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।
দৈনিক মানব জমিনে খবরে লিখেছে, বাংলাদেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এই জ্বর ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেশে করোনাকালে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বড়রাও বাদ যাচ্ছে না এ রোগের কবল থেকে। অনেকে হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার ও ক্লিনিকে ভাইরাল ফিভারের রোগী বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিন থেকে চার গুণ রোগী বাড়ায় শিশু রোগ বিশেষজ্ঞদের গভীর রাত পর্যন্ত চেম্বারে রোগী দেখতে হচ্ছে বলে জানা গেছে। শিশু রোগ বিশেষজ্ঞরা এই জ্বর করোনার নতুন কোনো ধরন কিনা তা যাচাই করার জন্য জিনোম সিকোয়েন্স করারও পরামর্শ দিয়েছেন।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, দেশে গত 12 সেপ্টেম্বর পর্যন্ত 96,54,119 ডোজ করোনা ভাইরাসের টিকার মজুদ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে পিরোজপুর 3 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজির প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে 18 বছরের বেশি সব বাংলাদেশি নাগরিককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেজন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, 12 সেপ্টেম্বর পর্যন্ত 2,09,22,715 জনকে প্রথম ডোজ এবং তাদের মধ্যে 1,38,55,046 জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেওয়া হয়েছে মোট 3,47,77,761 ডোজ টিকা।
আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের এক সপ্তাহ পেরিয়ে গেছে। চীন ও পাকিস্তান অর্থ সহায়তা দিচ্ছে, কিন্তু স্বীকৃতির জন্য উন্মুখ থাকা তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না কেউ। সবাই তালেবানের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে খবর বেরিয়েছে, সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘানি বারাদার এক সংঘর্ষে নিহত হয়েছেন, তবে তালেবান তার মৃত্যুর খবরটি অস্বীকার করেছে। এদিকে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের 5 দিনের মাথায় গত রোববার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি, এবং তিনি আফগান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। কিন্তু দোহায় ফিরে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় 50,000 ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি ভ্যাকসিনগুলো ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া ভ্যাকসিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল। সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়, কিন্তু নিরাপত্তা পরীক্ষায় দেখা যায় ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় খবরে লিখেছে, পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্পের স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের কয়েকজন ডিলার। ওই ডিলারদের আবেদন বুধবার খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই রায়ের পর ওই প্রকল্প চালাতে কোনো বাধা রইল না রাজ্যের। বুধবার থেকেই জেলায় জেলায় দুয়ারে রেশন প্রকল্পের পাইলট রান শুরু হচ্ছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কাজ চলবে। 2021-এ নির্বাচনের সময় দুয়ারে রেশন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রকল্প চালুর উদ্যোগী হয় রাজ্য সরকার। দৈনিক আজকালের এক খবর, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটি বহু বছর পার হয়ে গেলেও মানুষের মন বদলায়নি, হিন্দু মুসলিম বিবাদ রয়ে গিয়েছে। তেলেঙ্গানার নিজামাবাদ জেলায় মুসলিম মহিলার সঙ্গে সফর করায় হিন্দু যুবককে বেধড়ক মারধর করা হয়েছে, এমনকি তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘন্টা আটকও রাখা হয়েছিল। জানা গিয়েছে, আক্রান্ত যুবক নিজামাবাদে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। গত 8 সেপ্টেম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলা সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে বেরিয়েছিলেন। বাইকে চেপে তারা জেলার একটি হাসপাতালে কিছু নথি সংগ্রহ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছু নেন কয়েক ব্যক্তি, গাড়ি থামিয়ে বেধড়ক মারধর করা হয় যুবককে।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, এবার ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। কমিশনের অভিযোগ জানিয়েছে তৃণমূল। এরপরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের জবাব চেয়ে চিঠি পাঠালো কমিশন। বুধবার এই চিঠি পেয়েছেন প্রিয়াঙ্কা। কি জন্য অভিযোগ করেছে তৃণমূল? নির্বাচন কমিশনের পাঠানো চিঠি অনুযায়ী মনোনয়নপত্র জমা করার সময় প্রিয়াঙ্কা কোভিড বিধি ভেঙেছিলেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কমিশন, কিন্তু প্রিয়াঙ্কা সেই নিয়ম মানেননি বলেই অভিযোগ। মনোনয়নপত্র জমা করার সময় জনসমাগম হয়েছিল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
গত আসরে আমরা সুরা আহকাফের 23 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সুরার 24 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সুরার 24 ও 25 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين।
অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা আসতে দেখল তখন তারা বলল, এই মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, না, বরং এটি হচ্ছে সেই শাস্তি যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঘূর্ণিঝড় যাতে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে। এটা এমন এক ঘূর্ণিঝড় যা তার রবের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। অতঃপর তাদের পরিণাম এই হলো যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না। এভাবে আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফলন দিয়ে থাকি।
আদ জাতি গোয়ারতুমি ও দম্ভের কারণে তাদের নবী হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করে। তারা বলে, আমরা কিছুতেই আমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরে যাব না। তুমি যদি পারো তাহলে যে আজাবের প্রতিশ্রুতি দিচ্ছ তা নাজিল করে দেখাও। এভাবে নবীর দাওয়াতের বাণী পেয়েও যখন আদ জাতি তা প্রত্যাখ্যান করল, তখন আল্লাহ তাআলা তাদের বসতির দিকে প্রচণ্ড ঘূর্ণিবায়ু পাঠালেন যা ঘন কালো মেঘ বহন করছিল। আদ জাতি আকাশে কালো মেঘ দেখে উৎফুল্ল হয়ে বলে উঠল, তাদের জন্য রহমতের বৃষ্টিধারা আসছে। কিন্তু তাদের ধারণা মিথ্যা প্রমাণ করে প্রচণ্ড ঘূর্ণিঝড় সৃষ্টি হল এবং তাদের বসত ভিটা ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে গেল।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মহাসত্য আল্লাহর সঙ্গে আড়ি দিলে কঠোর শাস্তি ভোগ করতে হয়। অতীত জাতিগুলোর পরিণতি থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। দুই, বাতাস ও মেঘমালা সহ এ ধরনের প্রাকৃতিক বিষয়গুলো যেমন আল্লাহর দয়া ও রহমত স্বরূপ, তেমনি এই বিষয়গুলোই তাঁর ক্রোধ ও আজাবের নিদর্শন হতে পারে। এবারে এই সুরার 26 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَلَقَدْ مَكَّنَّاهُمْ فِيمَا إِنْ مَكَّنَّاكُمْ فِيهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَأَبْصَارًا وَأَفْئِدَةً فَمَا أَغْنَى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُمْ مِنْ شَيْءٍ إِذْ كَانُوا يَجْحَدُونَ بِآيَاتِ اللَّهِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ।
আর অবশ্যই আমি তাদেরকে অর্থাৎ আদ জাতিকে যে অফুরন্ত নিয়ামত দান করেছিলাম তোমাদেরকে অর্থাৎ মক্কাবাসীকে সেই নিয়ামত দেইনি, আর আমি তাদেরকে দিয়েছিলাম কান চোখ ও অন্তর, কিন্তু তাদের কান চোখ ও অন্তর তাদের কোনো কাজে আসেনি, কারণ তারা নিরবচ্ছিন্নভাবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করছিল, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত অবশেষে তাই তাদেরকে পরিবেষ্টন করল।
একসময় মক্কা নগরীর কাছে ছিল আদ জাতির আবাসস্থল এবং মক্কাবাসী চলাচল করার সময় ওই জাতির ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পেত। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামের দাওয়াতের বাণী প্রত্যাখ্যানকারী মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে এই আয়াতে বলা হচ্ছে, আদ জাতির মানুষ দৈহিক শক্তি ও ধন সম্পদের দিক দিয়ে তোমাদের চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু এসব সম্পদ তাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি। দেখার জন্য তাদের চোখ ছিল, শোনার জন্য কান ছিল এবং উপলব্ধি করার জন্য অন্তর ছিল, কিন্তু যা দেখার, শোনার ও উপলব্ধি করার জন্য তাদেরকে এসব দেওয়া হয়েছিল তারা সেই মহাসত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়। তারা ভেবেছিল শারীরিক শক্তি ও ধন সম্পদ দিয়ে তারা যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারবে, এজন্য তারা তাদের নবী হযরত হুদের দাওয়াতের বাণীকে উপহাস করেছিল।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, ক্ষমতা ও ধন সম্পদ মানুষের রক্ষা কবচ নয়, বরং চোখ কান ও অন্তর দিয়ে আল্লাহকে চেনা এবং তাঁর আনুগত্য করার মধ্যেই রয়েছে মুক্তি ও সৌভাগ্যের চাবিকাঠি। দুই, আল্লাহর আয়াত ও নবী রাসুলদের সতর্ক বাণীকে উপহাস করলে পার্থিব জীবনেই আল্লাহর ক্রোধের শিকার হতে হয়।
এবারে সূরা আহকাফের 27 ও 28 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون।
নিঃসন্দেহে আমি ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ সমূহকে এবং আমি তাদের সামনে বিভিন্নভাবে আমার নির্দেশনাবলী তুলে ধরেছিলাম যাতে তারা সৎপথে ফিরে আসে, অতপর তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে পশ্চরূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন, বরং তাদের উপাস্যগুলো তাদের কাছ থেকে উদা হয়ে গেল, আর এই হলো তাদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম।
এই আয়াতে বলা হচ্ছে শুধু আদ জাতি নয়, মক্কার চারপাশে আরও বহু জাতি ছিল যাদেরকে আল্লাহর বিরুদ্ধাচরণ করার অপরাধে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, এসব জাতির উপলব্ধি করার ক্ষমতা অনুযায়ী তাদের সামনে আমার নিদর্শনাবলী তুলে ধরেছিলাম যাতে তারা তাদের শির্ক ও মূর্তি পূজা চালিয়ে যাওয়ার জন্য কোনো অজুহাত তুলে ধরতে না পারে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের কাল্পনিক উপাস্যগুলোকে নিজেদের মুক্তি ও সৌভাগ্যের মাধ্যম মনে করে সেগুলোর উপাসনা করতে থাকে। কিন্তু তা সত্ত্বেও তারা তাদের কাল্পনিক উপাস্যগুলোকে নিজেদের মুক্তি ও সৌভাগ্যের মাধ্যম মনে করে সেগুলোর উপাসনা করতে থাকে। কিন্তু আল্লাহর আজাব এসে গেলে সেসব উপাস্য ওইসব জাতিকে রক্ষা করা তো দূরের কথা, নিজেদের অস্তিত্বই রক্ষা করতে পারেনি।
এই দুই আয়াতের শিক্ষণীয় দুটি বিষয় হচ্ছে, এক, মানুষের হেদায়ত প্রাপ্তি ও আল্লাহকে চেনার উপকরণ প্রকৃতিতেই দিয়ে রেখেছেন মহান আল্লাহ, কাজে বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে মহাসত্য চেনার সিদ্ধান্ত মানুষকেই গ্রহণ করতে হবে। দুই, বেদাত খোরাফাত ও অলি কল্পনার কারণে মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য এমন কিছুর উপাসনা করে যেগুলোর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধের আহ্বান জানালেন আবদুল্লাহিয়ান। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির ফোন আলাপ। বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে রিমান্ড দেয় হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক। হাইকোর্ট বেঞ্চে লিখিত ব্যাখ্যা উপস্থাপন। ভারতের কৃষক আন্দোলনের নেতা টিকায়েতের সমালোচনা করল মিম। মুজাফফরনগরে মুসলিম বিরোধী দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং কাবুলে অবতরণ করল ইরানের ত্রাণবাহী বিমান। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর প্রথম ত্রাণ পাঠাল ইরান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।